আমাদের আজকের গল্পটি সব ধরনের শ্রোতাদের জন্য নয়। গল্পের কিছু অংশের ভাষা ও বিবরণ মেয়ের প্রেমে বাধা দেওয়া খারুষ বাপেদের ভাবাবেগে আঘাত করতে পারে। আপনি যদি অমরেশ পরিমার্কা মেয়ের বাপ হন, তবে গল্পটি শোনা থেকে বিরত থাকুন।
মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন সায়ন্তনী পুত্রতুণ্ড।
এটা একটু উল্টো হয়ে গেল, আমি যেটা বলেছিলাম ওটা ওটার অন্য গল্প।
মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প মিও আমরে। আমাদের প্রয়োজন তৈরি হয় চাহিদা থেকে, প্রিয়জন তৈরি হয় প্রতিশ্রুতি থেকে। কখনো সেটা প্রতি বছর জন্মদিনটা মনে রাখার প্রতিশ্রুতি, কখনো ঠিক সময়ে অফিস থেকে বাড়ি ফিরে আসার প্রতিশ্রুতি, আবার কখনো কোনো ভেঙে যাওয়া প্রেমের পথ চেয়ে বসে থাকে মানুষ, শেষবারের মতো তার পরশ পেতে চায়। তবে আজকের গল্পের শেষ বলে কিছু নেই, আজকের গল্প একেবারে আনন্দের গল্প, বলা যায় ভীষণ মিষ্টি একটা গল্প, একটা জন্মদিনের কেকের গল্প। তবে সাবধান, খুব বেশি মিষ্টি আপনার অস্বাস্থ্যের কারণ হতে পারে। তাই চলুন দেখা যাক আমাদের আজকের কেকের ভেতর অন্য কিছু লুকিয়ে আছে কিনা। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প মিও আমরে। মন্দিরা মাইক্রো ওভেনের দরজা খুলে একটা চিকেন ইন্টারনেট বের করে কাঁচের টেবিলের উপরে রাখতেই দোকানের কাঁচের দরজাটা খুলে গেল। একটা বছর আঠাশের ছেলে ঢুকে এলো দোকানের ভেতর। মন্দিরা সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে একটা কাগজের বাটিতে সেটা সাজিয়ে দিল, তারপর সামনের বাচ্চাটার দিকে এগিয়ে দিল। বাচ্চাটা একবার মায়ের দিকে চেয়ে নিয়ে হাসি মুখে কামড় বসালো তাতে। এখন দুপুর, ঘড়ির কাঁটা দুটো পেরোতে চলেছে সবে। এ সময় দোকানে লোকজন তেমন থাকে না। কেকের দোকানে ভিড় সাধারণত সকাল কিংবা সন্ধ্যের দিকেই বেশি হয়, বেশিরভাগ সময়টাই হাঁ করে বসে কেটে যায়। মন্দিরা গল্পের বই আনে, কাস্টমার একেবারেই কমে এলে একটা প্রফেসর শঙ্কু কিংবা ব্যোমকেশ সমগ্র খুলে ধরে মুখের সামনে। এই গল্পগুলো ছোট থেকে পড়ে পড়ে মুখস্থ হয়ে গেছে ওর, তবু এখনো পড়তে ভালো লাগে। আজও কঙ্গো অভিযানের পাতায় মুখ ডুবিয়েছিল সে। এমন সময় একটা বছর দশেকের বাচ্চা স্কুল ফেরত মাকে একরকম টেনে হিঁচড়ে নিয়ে এসে দোকানে ঢোকালো। মন্দিরার মনে হলো ছেলেটা স্কুলের কোনো ইউনিট টেস্টে ভালো নম্বর হাঁকিয়েছে। কথা মতো মায়ের তাকে কিছু খাওয়ানোর কথা, সেই দেনা পাওনা বুঝে নিতেই মিও আমরের দিকে টেনে এনেছে মাকে। মা ছেলে দোকান থেকে বেরিয়ে যেতে যুবকটি এগিয়ে এলো। এই মুহূর্তে দোকানের কাউন্টারে মন্দিরা ছাড়াও অন্য একটি কাউন্টারে সুরঞ্জনা বসে আছে, তবে সে চোখে মোটা ফ্রেমে চশমা এঁটে ক্যাশ বাক্সে কি যেন ঘাঁটাঘাঁটি করছে। তার কাছে গিয়ে লাভ হবে না বুঝতে পারল ছেলেটা। চারপাশে একবার সতর্ক দৃষ্টি হেনে মন্দিরার দিকে এগিয়ে এলো। ব্যাপার কি, ছেলেটা চোখে মুখে এমন মার্জার সুলভ দৃষ্টি কেন?
দিদি বলছে একটু কথা ছিল,
একটু থমকায় মন্দিরা। দোকানে এসে সাধারণত সবাই কাঁচের আস্তরণ দিয়ে ঘেরা র্যাকের দিকে তাকিয়ে পছন্দের খাবার কিংবা কেক বেছে নেয়। এ ছেলেটা অন্য কিছু চায় নাকি?
হ্যাঁ বলুন।
মন্দিরা মুখ তুলে বলে,
আমি একটা কেক কিনতে চাই।
বেশ তো বলুন না কোনটা পছন্দ।
ছেলেটার ইতস্তত ভাব বেড়ে যায়, শুকনো ঠোঁট চেটে নিয়ে সে বলে,
মানে নিজের জন্য কিনতে চাই না।
ছেলেটার বোকামিতে হেসে ফেলে মন্দিরা, নরম গলায় বলে,
বার্থডে কেক কেউ নিজের জন্য কেনে না, আপনি বরঞ্চ বেছে নিন। আমি
আপনি বুঝতে পারছেন না।
আর চোখে একবার পাশের চেয়ারে সুরঞ্জনার দিকে তাকিয়ে নেয় ছেলেটা।
আমি কেকটা কিনব, কিন্তু নিয়ে যাব না, নিয়ে যাবে অন্যজন।
তাতেও অসুবিধা নেই, আপনার নাম বললেই।
না না, আমার নাম বললে সর্বনাশ হয়ে যাবে।
ঘাড় চুলকায় ছেলেটা।
ব্যাপারটা একটু ঘোরালো, আপনি একটু বাইরে আসবেন।
আতান্তরে পড়ে মন্দিরা, শঙ্কুর কঙ্গ অভিযানটা ওকে টানছে, তাছাড়া আজ তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। ছেলেটা কেক কিনে চলে গেলে ওর হাতের কাজ কমে, সুরঞ্জনা এখনো টাকা গুনায় মুশকুল। ও বাইরে বেরিয়ে আসে, মাথার চুল ঠিক করতে করতে বলে,
হ্যাঁ বলো ভাই, কি হয়েছে?
ছেলেটা বুঝি এতক্ষণ মনের ভেতর গুছিয়ে নিচ্ছিল কথাগুলো, চাপা স্বরেই বলল,
শুনো, কেকটা যে নিতে আসবে সে জানবে না যে কেকের টাকাটা আমি দিয়েছি, ঠিক আছে? আপনি শুধু তার কাছ থেকে টাকাটা নেবেন না, কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে ঘুরিয়ে দেবেন।
কিন্তু কেন?
ওরা যদি জানে কেকের টাকাটা আমি দিয়েছি তাহলে নিতে চাইবে না।
এতক্ষণে খানিকটা পরিষ্কার হয় ব্যাপারটা। এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে ভুরু তুলে ভারিক্কি গলায় মন্দিরা জিজ্ঞেস করে,
জন্মদিনটা কার?
ঈশানির, আমার
গার্লফ্রেন্ড
ছিল, বিয়ে হয়ে যাচ্ছে সামনের মাসে।
ছেলেটা প্রায় কেঁদে ফেলার উপক্রম করে।
সে কি, তাহলে তোমার গার্লফ্রেন্ড হয় কি করে?
মহা মুশকিল তো।
ছেলেটা প্রশ্ন বানে বিরক্ত হয়,
আমার সঙ্গে বেকআপ হয়েছে নাকি? ওর নাটুকে বাবাটা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আমার গার্লফ্রেন্ড থেকে সিধে অন্য কারোর বউ হয়ে যাচ্ছে।
তো মেয়েটা রাজি হলো কেন?
আর রাজি হলো কেন?
ছেলেটা বিড়বিড় করে কি যেন খিস্তি করে।
বাংলা যাত্রাপালার জন্য যদি কোনো অস্কার থাকতো না, শালা তাতে আচ্ছা করে খাঁটি সর্ষের তেল মাখিয়ে ওই বুড়ো।
কথাটা শেষ করতে গিয়েও সে থেমে যায়, সামলে নিয়ে বলে,
যাকে মেয়ে নিজের মতে বিয়ে করতে চলেছে শুনেই বুকের বাঁদিক খামছে লুটকে গেল সুরের বাচ্চাটা। খাবি খেলো, মেডিক্লেমের টাকায় হসপিটাল দৌড়ালো, দুদিন পেছন উল্টে পড়ে থেকে মেয়ে সালটে নিয়ে ধুতি গুটিয়ে বাড়ি চলে এল। হ্যাঁ, গুরুজন বলে কিছু করি, তাহলে শালা ওর বাপের বিয়ে দেখিয়ে দিতাম।
আপাতত ওর মেয়ের বিয়েটা তোমায় দেখতে হবে।
মন্দিরা একটা বাঁকা হাসি হেসে বলল। ছেলেটা আচমকাই খামচে ধরে মন্দিরার হাতটা,
10 বছরের রিলেশন দিদি, সে বগলে চুল না গজানোর টাইম থেকেও আমার গার্লফ্রেন্ড। ওপেনার বলতে সেভাগ, দাদা বলতে গাঙ্গুলি, হারামি বলতে গ্রেগ চ্যাপেল, আর প্রেমিকা বলতে আমি ঈশানিকেই বুঝি। প্লিজ কিছু করুন।
আরে মহা মুশকিল তো, আমি কি করতে পারি?
মন্দিরা পিছিয়ে আসে, ছেলেটা কবজির উল্টো দিক দিয়ে নাক মুছে,
আজ ওর জন্মদিন, ওর বাপ বা ভাই কেউ একটা আসবে বার্থডে কেক কিনতে। এই অঞ্চলে একটাই মেয়ে মরে আছে আমি দেখেছি, এখানেই আসবে। কেকের উপরে নাম লিখতে বললেই বুঝতে পারবেন কোনটা ওর কেক। আপনি শুধু একটু কায়দা করে টাকাটা নেবেন না, ব্যাস, এই আমার শেষ ইচ্ছা।
ছেলেটা এমন করে কথাটা বললো যেন কাল সকালে সববাহী গাড়ি বুক করা আছে তার।
তাইতে আমার কি লাভ?
ছেলেটা হঠাৎ উপরের দিকে আঙুল দেখায়, মন্দিরা থমকে যায়। স্বর্গলাভের লোভ দেখাচ্ছে নাকি? তারপর চেয়ে দেখে তার আঙুলটা তাক করা আছে দোকানের ওপরের সাইনবোর্ডটার দিকে। ছেলেটা গড়গড় করে বলতে থাকে,
আপনি মিও আমরে মানে জানেন, ফলাও করে ভালোবাসার নামে দোকানের নাম রেখেছেন, আর একজন ব্যর্থ প্রেমিককে সাহায্য করতে লাভ খুঁজছেন।
নাম কি তোমার?
মন্দিরা এবার অন্য পায়ে ভর দিয়ে জিজ্ঞেস করে,
পার্থ।
তা দেখো ব্যর্থ বাবু।
না, ব্যর্থ না, পার্থ।
ও একই হলো। তা দেখো ভাই, আমি না হয় নিজের লাভ দেখলাম না, কিন্তু টাকাটা আমি না নিতে চাইলে উনি তো আমাকে সন্দেহ করতে পারেন, তখন কি হবে? তাছাড়া উনি কোন কেকটা পছন্দ করবেন আমি তো সেটাও জানি না, তখন বাকি টাকাটা আমি তোমাকে ফেরত দেব কি করে?
ছেলেটা টুক করে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে গুঁজে দেয় মন্দিরার হাতে। তাতে ফলাও করে লেখা আছে পার্থ বোস, তার নিচে লেখা আছে একটা মোবাইল নাম্বার।
শুনুন, কোনো অসুবিধা হলেই আগে আমাকে কল করবে, যা টাকা বাকি থাকবে আমি কাল এসে নিয়ে যাব।
প্লিজ দিদি।
ব্যর্থ বোসের করুণ মুখের দিকে চেয়ে মন্দিরার মনটা একটু নরম হলো, কপালের ঘাম মুছে বলল,
সেসব তো বুঝতে পারছি, কিন্তু আজ আবার মালিককে বলে একটু তাড়াতাড়ি ছুটির ব্যবস্থা করলাম, আমার বোনের জন্মদিন আজ, তোমার চক্করে যদি যেতে দেরি হয়ে যায়।
আরে কিচ্ছু দেরি হবে না, ওরা বিকেলের মধ্যেই এসে কেক নিয়ে যাবে।
এই মেয়েটাকে জিজ্ঞেস করতে পারবে না কখন কেক নিতে আসবে?
ছেলেটার মুখের হাসিটা একেবারেই মিলিয়ে যায় এবার।
আরে ওর সঙ্গে কথাই বলতে দিচ্ছে না, সাক্ষাৎ পাষণ্ড, ফোনটাও দি কেড়ে নিয়েছে।
হুট করে নিজের প্রেমের কথা মনে পড়ে যায় মন্দিরার, বছর সাতেক আগের কথা, তখনও প্রেম করার বয়স ছিল ওর, অভাবের সংসারে মানুষ। মন্দিরার যখন ১৯ বছর বয়স তখন ওর বাবা মারা যায়। বাবার মারা যাওয়ার কিছুদিনের মধ্যে বোনটারও থ্যালাসেমিয়া ধরা পড়ে, মন্দিরার একার ঘাড়েই বোন আর সংসারের দায়িত্ব এসে পড়ে। মা মাঝে সেলাই ফোড়াইয়ের কাজের চেষ্টা করেছিলেন কয়েক বছর, ধীরে ধীরে তারও শরীর ভেঙে পড়ে। মন্দিরা কলেজের পড়াশোনা কোনো রকমে শেষ করেছিল, ছবি আঁকার হাত ছিল তার, সেসব নিয়েই পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু রোজগারের চিন্তায় সেসব আর হয়ে ওঠেনি। ওরও প্রেম ছিল একটা, বছর দুয়েক চলেছিল, শেষে মন্দিরাই একসময় বুঝতে পারল সে প্রেম পরিণত হবে না, মন্দিরার পক্ষে বিয়ে করা সম্ভব নয় এখনই। মা বোন ওর মুখ চেয়েই বসে আছে, প্রেমটা ফিকে হতে হতে মিলিয়ে যায়। এখন এই ছেলেটার মুখের দিকে চেয়ে নিজের সাত বছর আগের সময়টার কথা মনে পড়ে যায় তার। অন্যদিন বাড়ি ফিরতে ফিরতে ১০টা বেজে যায়, আজ তাহলে চলবে না, বোন পথ চেয়ে বসে থাকবে, মা পথ চেয়ে বসে থাকবে, বাড়ি ফিরেই ময়দা মাখতে বসবে। বোনটা লুচি খেতে ভালোবাসে, তবে মন্দিরা ঝটপট কাজ করতে পারে, ৪:৩০টার মধ্যে বেরোলেই হবে।
আচ্ছা বেশ, কাজ হয়ে যাবে, তুমি এখন এসো।
মন্দিরার কথা শুনে পার্থ বোসের চোখে মুখে খুশির ঝিলিক খেলে যায়, সড়াত করে পকেট থেকে বের করে দুটো ৫০০ টাকার নোট এগিয়ে দেয় সে, সেটা হাতে নিতে গিয়েও থমকে যায় মন্দিরা।
এই আমাদের কেকের এত দাম না, অবশ্য বড় কেক লাগলে।
পার্থ বোস হাত তুলে বলে,
আরে রাবণের গুষ্টি দিদি, সব কটা মাক্কি চুষ, ফুকটে খেতে পেলে না সালার মোষের গুও খাবে।
তা এমন বাড়ির জামাই হওয়ার শখও তো তোমার কম ছিল না।
টাকাটা আর কাগজটা নিজের পকেটে ঢুকিয়ে পার্থ বোসের মুখের উপরে আর একবার চোখ বুলিয়ে নেয় সে।
আমি তাহলে আসি এখন।
এসো।
ছেলেটা চলে যেতে এসে দোকানের ভেতরে ঢুকে আসে। সুরঞ্জনা এতক্ষণ টাকা গুনে রেখে সমস্ত ব্যাপারটা কাঁচের ভেতর থেকে লক্ষ্য করছিল, সে ভুরু তুলে বলল,
ছেলেটা গল্প জুড়েছিল নাকি তোর সঙ্গে?
গল্প বলে গল্প, সাংঘাতিক ব্যাপার।
কেমন ব্যাপার?
মন্দিরা উত্তর না দিয়ে প্রসঙ্গটা এড়িয়ে যায়। সুরঞ্জনা ব্যাপারটা খানিকটা আঁচ করে, মুখ নামিয়ে নিয়ে বলে,
দেখিস বাবা, এসব ব্যাপারে গোলমাল হলে কিন্তু কাস্টমার ফাঁসবে না, তুই বাঁশ খেয়ে যাবি। এই বাজারে একবার চাকরি গেলে, এমনিতেই আজ হাববেলা করেছিস বলে মালিক খোঁচে আছে।
কথাটা মন্দিরা আগেও জানত, তাই আর উত্তর না দিয়ে নিজের কাউন্টারে এসে বসে পড়ে। সুরঞ্জনা মেয়েটা খারাপ নয়, তবে একটু বেশি ভীতু প্রকৃতির, কোথায় কোথায় চাকরি চলে যাওয়ার ভয় দেখায়। মন্দিরার মনে হয় বসের সঙ্গে কোনো গোপন স্বর আছে ওর, মন্দিরা কাজে ফাঁকিটাকি দিলে বা হিসেবে গোলমাল করলে সেই বসকে জানিয়ে দেয়। কঙ্গ অভিযানে আবার মন দেওয়ার চেষ্টা করে সে, কিন্তু মন বসে না, থেকে থেকে বোনের মুখটা ভেসে উঠছে চোখের সামনে, রক্তশূন্য ফ্যাকাশে মুখ, চোখ দুটো যেন মিনিয়ে এসেছে, একমাত্র দিদির দিকে তাকালে সে চোখে হাসি ফুটে ওঠে। বাড়ি ফিরেই ওর বিছানায় গিয়ে বসে মন্দিরা তাকিয়ে থাকে ওর মুখের দিকে। কতদিন হয়ে গেল ওর হাসির আওয়াজটা শুনতে পায়নি, কতদিন হয়ে গেল দূরে কোথাও ঘুরতে যেতে পারেনি, মাঠে নেট টাঙিয়ে ব্যাডমিন্টন খেলতে পারেনি। এই মিও আমরের দোকানে কেকের গন্ধ, রংচঙে মোমবাতি আর এসির ঠান্ডা হাওয়াটাও ওকে শান্ত করতে পারে না। ক্রিম, রোজ আর রুম ফ্রেশনারের গন্ধ ফেলে বুক ভরে নিতে চায় একটা অসুস্থ মানুষের জমাট রক্ত আর ওষুধের গন্ধ। বোনের মতো আর কাউকে ভালোবাসে না মন্দিরা, ওর জন্যই তো এত কিছু। ঘড়ির কাঁটা দুপুর ফেলে রেখে এগোতে থাকে বিকেলের দিকে। সুরঞ্জনা কানে ইয়ারফোন লাগিয়ে ওর বরের সঙ্গে গুজগুজ করে গল্প করে চলেছে। সামনে রাস্তা দিয়ে মাঝে মাঝে রিক্সা পার হয়ে যাচ্ছে, তার সোজা হয়ে থাকা ছাউনির মাথায় সূর্যের আলো এক ঝিলিক পড়েই আবার মিলিয়ে যাচ্ছে। একটু একটু করে বিকেল নামতে দেখলে কেমন খারাপ হয়ে যায় মনটা, কিসের জন্য যেন মন কেমন করে, বাড়ি ফেরার জন্যই বুঝি। এর মাঝেও কেনা বেচা হয়েছে কিছু, তবে জন্মদিনের কেক কেউ নিতে আসেন, ওটা আসে মূলত বিকেলের দিকে। চারটে বাজতেই উসখুস শুরু করে মন্দিরা, আর বড় জোর আধ ঘন্টা দোকানে থাকতে পারবে, তারপরও থাকলে ভীষণ দেরি হয়ে যাবে, তার মধ্যেও যদি ঈশানির বাড়ির লোক না আসে। মন্দিরা অবশ্য চলে যেতেই পারে, কিন্তু পার্থ বোসের মুখটা মনে পড়লেই মায়া লাগে তার। ছেলেটা হয়তো এই শেষবার ওর বান্ধবীর জন্মদিনের কেক কিনতে পারবে, এরপর বিয়ে হয়ে গেলে আর দেখতেই পাবে না ওকে।
তুই এত ছটফট করছিস কেন বলতো?
ওকে অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিল সুরঞ্জনা, এবার সে মুখ তুলে সন্দেহের গলায় জিজ্ঞেস করে,
আরে একজনের আসার কথা আছে।
কে কে আসার কথা আছে?
ঈশানের বাবার, আরে ওই যে ছেলেটা বলে গেল।
সুরঞ্জনা উত্তরটা ভালো করে বুঝতে পারে না, তাও আর কোনো প্রশ্নও করে না, গুজগুজ করতে থাকে। সত্যি বরের সঙ্গে কথা বলছে না মালিককে ফোন করছে? ঠিক 4:22 নাগাদ কাঁচের দরজাটা খুলে যায়, দুজন ঢুকে আসে দোকানের ভেতর। মন্দিরার মন বলে দুজনের মধ্যে বছর 22 মেয়েটি ঈশানী, কারণ মেয়েটির চোখে মুখে একটা বিষণ্ন ভাব, চোখের কোনায় না ঘুমিয়ে কালি পড়েছে, মুখটা নিচু করে আছে। সে বোঝা যাচ্ছে আজ দোকানে আসার ইচ্ছা তার একেবারেই ছিল না। সঙ্গের লোকটি সম্ভবত তার বাবা, ভদ্রলোক রাশ ভারী, একবার দেখলেই মনটা কেমন দুরদুর করে ওঠে। বিরাট মাংসাশী ফুলের মতো মুখ, নাকের ভেতর থেকে লম্বা লম্বা লোম বেরিয়ে আছে, কুমিরের মতো চেহারা, দেখে মনে হয় কসাইয়ের দোকানে ঢুকতে গিয়ে ভুল করে কেকের দোকানে ঢুকে পড়েছেন। ব্যর্থ বসের এলেমাছে বলতে হবে, বিয়ে নাই হোক, 10-10 বছর এমন শ্বশুরের নাকের ডগায় প্রেম করে যাওয়াও 4টিখানি কথা নয়, কেবল শেষে এসে তরি ডুবেছে। মন্দিরা নিজেরই গলা শুকিয়ে আসে, লোকটা যদি কোনো রকমে জেনে যায়।
দেখ দেখে নে কি কি নিবে, কোনটা পছন্দ?
বাজখাই গলায় মেয়েকে কেক সিলেক্ট করতে বললেন ভদ্রলোক। মন্দিরার মনে হল একদিন এভাবেই খানদশেক ছেলের ছবি মেয়ের মুখের সামনে ধরে পাত্র নির্বাচন করতে বলেছিলেন। সে যদি বলে কোনো কেকই তার পছন্দ নয়, সে যে কেকটাকে পছন্দ করেছে সেটা অন্য কোনো দোকানের সেকেন্ড র্যাকে রাখা আছে, তাহলে না আবার বুক ধরে বসে পড়েন ভদ্রলোক। ঈশানী মিনমিন করে,
শুধু কেক না, মা বলেছে মোমবাতি, ফোম, স্পার্ক আর।
পকেট থেকে একটা চিরকুট বের করে মেয়েটা যা যা দরকার লিখে এনেছে।
যা নিবি বলে দে ওনাকে।
কথাটা বলে একটা হাত তুলে মাথার উপরে রেখে দোকানটা খুঁটিয়ে দেখতে থাকেন তিনি। মেয়েটা এই সুযোগে কাঁপা কাঁপা হাতে চিরকুটটা এগিয়ে দেয় মন্দিরার দিকে। ঘড়ির কাঁটা 4:30 ছুঁয়েছে। কেক ছাড়াও আরও ফিরিস্তি আছে মেয়েটার। মন্দিরা প্রমাদ গুনে দেরি হলো বলে কাগজটা খুলে কিন্তু সে থ হয়ে যায়। কাগজে আদৌ কোনো জিনিসপত্রের নাম লেখা নেই, তার বদলে কাগজের মধ্যে জড়ানো আছে দুটো 500 টাকার নোট। কাগজে গোটা গোটা অক্ষরে লেখা,
আপনি প্লিজ বাবার কাছ থেকে টাকা নেবেন না, এই টাকাটা আমার প্রেমিকের, ওর সাথে আমার বিয়েটা হচ্ছে না, আমি চাই শেষবারের মতো আমার বার্থডে কেকটা ওই কিনে দিক।
থতমত মুখ তুলে ঈশানির দিকে তাকায় মন্দিরা। মেয়েটা ইশারায় কাগজের উল্টো দিকটা দেখতে বলে ওকে। মন্দিরা দেখে কাগজের উল্টো পিঠে লেখা আছে,
আর যদি তা না হয় তাহলে এই কেকে বিষ মিশিয়ে আমি আত্মহত্যা করব।
খ্যাঁক খ্যাঁক করে কাশির দমকাশে মন্দিরার বিচ্ছিরি ভাবে কেশে ফেলে সে। মেয়েটার মুখটা কঠিন হয়ে গিয়েছিল, সে জলের জগ এগিয়ে দেয় ওর দিকে।
এখনো পছন্দ করলি না কিছু, চাইছিসটা কি তুই?
কুমিরের মতো বাবা গর্জে ওঠে না বা। কাশিটা কোনো রকমে সামলে নেয় মন্দিরা, তারপর ফোনটা পকেট থেকে বের করে একটা নাম্বার ডায়াল করতে করতে বলে,
ইয়ে মানে আমি একটু আসছি, হ্যাঁ তুমি কি একটা পছন্দ করে নাও কেমন।
দরজা খুলে বাইরে বেরিয়ে এসে ফোনটা কানে লাগিয়ে ফেটে পড়ে মন্দিরা।
হ্যালো,
হারামজাদা অপদার্থ কোথাকার, তোমার জন্য তো আমি ফেসে গেলাম।
আমি কি করলাম? ওর বাপ এসেছে নাকি দোকানে?
বাপ কি কাকা, আমি বুঝবো কি করে?
পাক্কা সুরের বাচ্চার মতো দেখতে, তাহলে বাপ।
চুপ করে থাকবে একদম, বাপের সঙ্গে মেয়েও এসেছে কেক সিলেক্ট করতে।
ব্যর্থ বসের গলা আবেগে কেঁপে যায়।
আপনার ফোনে ক্যামেরা আছে, যদি ওর একটা ছবি।
তুমি এদিকে যা কেচিয়ে রেখেছো না তাতে ও ছবিই হয়ে যাবে, আর আমি সারা জেলে যাব।
সে কি, কেন?
মন্দিরা নিঃশ্বাস চেপে বলে,
তুমি যা বলেছিলে ও তাই বলছে, তোমার কি টাকা নাকি ওর কাছে রাখা আছে এখন সেইটা নিতে বলছে।
কি যেন ভাবে পার্থ, হঠাৎ কি মনে পড়তে বলে,
ওটা আমার টাকা নয়।
তাহলে ও বলছে কেন তোমার টাকা?
মন্দিরার মাথায় হঠাৎ অন্য একটা ভাবনার উদয় হয়।
আচ্ছা আচ্ছা, বয়ফ্রেন্ড বলেছিল অবশ্য, তোমার নাম তো বলেনি, হতে পারে তুমি ছাড়া অন্য কেউ।
শাট আপ, মন বলে কিছু নেই আপনার, ও টাকাটা আসলে ওর বাপেরই, আমি মেরে দিয়েছিলাম।
পার্থ বোসের গলায় অপরাধ বোধ ছিলিক মারে।
মানে?
মানে বলতে গেলে অনেক গল্প বলতে হয়। এক সময় আমি ওকে ফিজিক্স পড়াতাম, তো স্পেশাল ক্লাসের নাম করে নলবনে গিয়ে জুম খেতাম, আর ওর বাপের থেকে স্পেশাল ক্লাসের নাম করে এক্সট্রা পেমেন্টও নিতাম। পরে বিবেকে লেগেছিল বলে টাকাটা ওকেই দিয়ে দিয়েছিলাম জমা করতে।
বেহায়া ছেলে মাইরি, লোকটার মেয়েটাকে চুমু খাবে আবার পয়সাও নেই,
লজ্জা লাগা দরকার।
এসব জানতে পারলে না তোমার শ্বশুর সত্যি হার্ট ফেল করতো ভাই।
কথাটা বলে মন্দিরা কপাল চাপড়ায়।
সালা নিজের বিয়ের মাচা মারতে পারলে না বলে আমার পিছনে দিয়ে গেলে মাসগুলো, এবার আমি কি করব?
বলুন, দুটোই আমার টাকা, এটা কারেন্ট টাকা, ওটা ওর কাছেই রেখে দিন।
বলবো কি করে, হ্যাঁ বাপ দাঁড়িয়ে আছে তো সামনে, এখন ওর টাকা যদি না নিই তাহলে ও বাড়িতে গিয়ে কেকে বিষ মেশাবে, যদি নিই তাহলে তোমার আর প্রেমিকাকে কেক খাওয়ানো হবে না, আর যদি ওর বাবার টাকা নিই।
পার্থ বোস থতমত খায়, তারপর কান্নায় ভেঙে পড়ে,
দিদি আপনি ছাড়া আর কেউ নেই আমার।
ভাগ্যিস নেই, না হলে তার লাইফটাও হেল করে দিতে।
ফোনটা কাটে না মন্দিরা, আবার কটকট করে দরজা দিয়ে ঢুকে আসে ভেতরে। ঘড়ির কাঁটা এই ঝামেলার মধ্যে 5:00 দিকে গড়িয়েছে।
এই যে এই কেকটা,
আঙুল দিয়ে কাঁচের ভেতর একটা কেক দেখায় ঈশানি।
ওইটাতেই বিষ মিশাবে?
কি বললেন?
কুমির মুখ ফেরান,
না না কিছু না কিছু না, আসলে ইয়ে নামটা কি লিখবো?
ঈশানি।
কাঁচের ভেতর থেকে কেকটা বের করে আনে সুরঞ্জনা। মন্দিরা যে ছটফট করছে সে বুঝতে পেরেছে। এর মধ্যে নাম লিখতে গেলে হাত কেঁপে যাবে। সেকেন্ডের কাঁটাটার খচখচ আওয়াজ হয়ে চলেছে। মন্দিরার কানের পাশ দিয়ে গরম হাওয়া বইতে থাকে। পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকা বের করেন কুমির।
কত হয়েছে আপনাদের?
900 টাকা।
দুটো 500 টাকার নোট এগিয়ে দেন তিনি। মন্দিরা বুঝতে পারে দুটো কঠিন চোখের দৃষ্টি ছুঁয়ে আছে নোটগুলোকে। এদিকে ও নোটে হাত দেবে, ওদিকে কেকের ওপরে বিশের টপিংস পড়বে।
ওই দেখুন দেয়ালে কি!
আচমকাই পেছনের দেওয়ালে আঙুল তুলে কি যেন দেখায় মন্দিরা। কুমির রিফ্লেক্স অ্যাকশনে সেদিকে তাকায়। সঙ্গে সঙ্গে হাতের দুটো নোট ঈশানির দিকে বাড়িয়ে দেয় মন্দিরা। দ্রুত নোট দুটো নিয়ে ওর হাতে একটা 100 টাকার নোট গুঁজে দেয় ঈশানী। মুহূর্তে সেই 100 টাকার নোটটা কুমিরের দিকে বাড়িয়ে ধরে মন্দিরা।
আপনার চেঞ্জ।
ব্যাপারটা কিছুই বুঝতে পারেন না কুমির।
কিন্তু সে তো আপনার হাতে, দেওয়ালে তো ঝুল ছাড়া কিছুই নেই।
সুরঞ্জনার দিকে ফিরে চোখ পাকায় মন্দিরা।
কতবার মাসিকে বলেছি দেওয়ালের ঝুলগুলো পরিষ্কার করতে, রোজ ফাঁকি মারবে, রোজ ননসেন্স কোথাকার।
সুরঞ্জনা ব্যাপারটা কিছুই বুঝতে পারে না, কিন্তু পরিস্থিতির চাপে সে কিছু বলেও না। একবার ঠোঁট চেটে মুখ নামিয়ে নেয়। কেক আর জিনিসপত্র গুছিয়ে নেয় মন্দিরা। প্যাকেটটা হাতে নিয়ে ওরা বেরিয়েই যাচ্ছিল, ঠিক এই সময় হঠাৎ কি যেন মনে পড়ে মন্দিরার। সে এগিয়ে এসে বলে,
স্যার একটা কথা।
কুমির ঘুরে তাকায় ওর দিকে।
কি হলো আবার?
আমাদের একটা স্পেশাল অফার চলছে আজ। আপনি যে কেকটা নিয়েছেন তার সঙ্গে অন্য একটা কেক ফ্রি আছে।
ফোনটা টেবিলের উপরে রেখে এগিয়ে যায় মন্দিরা। সুরঞ্জনা অবাক হয়ে চেয়ে থাকে ওর দিকে। চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে ওর।
কেন?
আজ আমাদের ইনগ্রেশন ডে তো তাই।
ইনগ্রেশন ডে?
কুমিরের ভুরু কুঁচকে গেছে। ব্যাপারটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। সুরঞ্জনার দিকে ফিরে তাকান তিনি।
তাই নাকি?
তাই নাকি?
আচ্ছা বেশ, তাহলে ওটাও।
হঠাৎ কি যেন চোখে পড়ে যায় ভদ্রলোকের। দুজনের কথাবার্তার ফাঁকে ঈশানির দিকে নজর দেয়নি কেউ। সেই সুযোগে সে এগিয়ে গেছে মন্দিরার ফোনটার দিকে। লক স্ক্রিনটা খোলাই ছিল। নিঃশব্দে কি একটা মেসেজ টাইপ করে চলেছে।
ফোন করতে গেলে
ভয়ঙ্কর বাজ পড়ার শব্দ হলো। ঘরের কেকগুলো আর একটু হলেই চটকে যেত।
কাকে কাকে মেসেজ করছিস তুই?
দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে মেয়ের দিকে এগিয়ে গেলেন কুমির। এক হাতে তার চুলের মুটি খামচে ধরে সপাটে একটা চর মারলেন গালে। শক্ত হাতে চর খেয়ে কোকিয়ে উঠল মেয়েটা। মন্দিরা কোনো রকমে আটকানোর চেষ্টা করল।
কি এখানে এসব কি করছেন আপনি? ছাড়ুন ওকে, ছাড়ুন।
মেয়ের কাঁধ ধরে টানতে লাগলেন তিনি।
চল চল, তুই আজ বাড়ি চল, তোর একদিন কি আমার একদিন, সব প্রেম খুঁজে দেবো,
সুটিয়ে লাল করে দেবো।
টানতে টানতে মেয়েকে দোকানের বাইরে নিয়ে গেলেন ভদ্রলোক। মন্দিরা বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই রাস্তার উপরে গিয়ে পড়েছেন তারা। একরকম ঘষ্টাতে ঘষ্টাতে ঈশানীকে টেনে নিয়ে চলেছেন তিনি। মন্দিরা বুঝল বাধা দিয়ে লাভ নেই। ভদ্রলোকের মাথায় খুন চেপেছে।
বাপরে বাপ!
পেছন থেকে সুরঞ্জনার গলা শুনতে পেল মন্দিরা।
কি যে হলো শালা, কে জানে। আর আর তুই?
ওর সামনে উঠে এসে প্রশ্ন করে চলেছে সুরঞ্জনা। কিন্তু মন্দিরার কানে সেসব কিছুই এখন ঢুকছে না। ঘড়ির কাঁটা 5:30 কাছে। আজ আর লুচি বানানোর সময় পাবে না বোনটা। কিন্তু এবার কি হবে যদি বিষ খেয়ে নেয় মেয়েটা? কি যে পাগলামি করতে গেল, মন্দিরা প্রায় গুটিয়েই এনেছিল ব্যাপারটা। অস্থির হয়ে দোকানের সামনেই পায়চারি করতে থাকে সে। মাথাটা ভোঁ ভোঁ করতে থাকে। পার্থ বোসের কথায় বাজে ফেঁসে গেল। পাঁচ মিনিট সেভাবেই পায়চারি করে মন্দিরে। ওর বুক টিপ টিপ করতে থাকে। মেয়েটার মুখ চোখ দেখে মনে হয় বিষ খেয়ে নেওয়া ওর পক্ষে মোটেই আশ্চর্য কিছু নয়। তাছাড়া মানুষ ঠিক কতটা ডেসপারেট হলে অচেনা লোকের ফোন থেকে বাবার সামনে বয়ফ্রেন্ডকে মেসেজ করতে যায়। না, যেভাবেই হোক মেয়েটার বাড়ি অবধি কেক দুটো দিয়ে আসা দরকার, তাতে সে খানিকটা নরম হলেও হতে পারে। কিন্তু ঠিকানাটা? ঘড়ির দিকে আবার দেখে নেয় মন্দিরা। আজ ট্যাক্সি ধরলেও সময় মতো বাড়ি পৌঁছাতে পারবে না। বোনটার জন্য সত্যি মন কেমন করতে শুরু করে ওর।
শোন, একটু ম্যানেজ করে নে তো, তোকে আমি সব বলবো পরে, এখন সময় নেই।
ফোনটা হাতে নিতে নিতে দ্রুত সুরঞ্জনার উদ্দেশ্যে কথাগুলো বলে মন্দিরা। উপাস থেকে রিং এর আওয়াজ হতেই কানে চেপে ধরে ফোনটা।
হ্যালো।
উপাস থেকে পার্থ বোসের গলা শোনা যায়। কি হয়েছে সে কিছুই বুঝতে পারে না।
ঈশানের বাড়ির ঠিকানাটা বলো জলদি। তাড়াতাড়ি বলো, সময় নেই আমার হাতে। কেকটা দেওয়ার এবং তোমার প্রেমিকার প্রাণ বাঁচানোর চেষ্টাই হচ্ছে, আগে লোকেশনটা পাঠাও আমাকে।
আর বাক্য ব্যয় করে না পার্থ বোস। মন্দিরার হোয়াটসঅ্যাপে একটা লোকেশন আছে। জায়গাটা এখান থেকে খুব একটা দূরে নয়, কিন্তু বাড়ির লোক যদি জিজ্ঞেস করে কোথায় ঠিকানা পেল, সে না হয় বানিয়ে কিছু একটা বলে দেবে। মেয়েটা তো বাঁচুক আগে। সে দু হাতে দুটো কেকের প্যাকেট তুলে নেয়, তারপর এক ছুটে বেরিয়ে আসে বাইরে। চারিদিকে তাকিয়ে একটা রিকশা চোখে পড়ে তার, ডাকতেই সেটা কাছে চলে আসে। মন্দিরা হাত বাড়িয়ে ফোনের লোকেশনটা দেখিয়ে দেয় রিকশাওয়ালাকে, তারপর কোনো রকমে দুহাত সামলে উঠে পড়ে রিকশায়। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে টিক টিক করে। হয়তো বাড়ি নিয়ে গিয়ে মারধর করে একটা ঘরে বন্দি করে দিয়েছে ঈশানকে। বিষ কি ওর কাছেই আছে? মিনিট দশেক পরে একটা গলির মোড়ে মন্দিরাকে নামিয়ে দেয় রিকশাটা। মন্দিরার সমস্ত মুখে ঘাম জমেছে, মুছতেও পারছে না সেটা, দুটো হাতই বাঁধা পড়েছে। চারদিকে তাকিয়ে অসহায় লাগে মন্দিরার। খুব একটা বেশি বাড়িঘর নেই এই গলির ভিতরে, তবে একটা বিয়ে বাড়ি আছে, সেটা সাজানো হচ্ছে। তার পাশেই একটা চারতলা আবাসন, একটা দুধ সাদা বিড়াল ঘুমিয়ে রয়েছে তার গেটের সামনে। মন্দিরার মুখের দিকে চেয়ে জমিদারি কায়দায় একবার ম্যাও ডেকে আবার গোল হয়ে ঘুমিয়ে পড়ল। লোকেশনটা ঠিক রাস্তার মোড়েই শেষ হচ্ছে, কিন্তু এরপর কি করবে? তখন উত্তেজনায় আর তাড়াহুড়োয় হুঁশ ছিল না মন্দিরার। কেক দুটো একটা পাঁচিলের ওপরে রেখেই সে মুখ মুছে ফোনটা হাতে নেয়, ডায়াল করে পার্থ বোসের নাম্বারটা। কিন্তু এবার তার উত্তেজনা আরো বেড়ে ওঠে। পার্থ বোসের নাম্বার সুইচড অফ। মন্দিরার মনে হয় কেক দুটো এখানেই ফেলে পালিয়ে গেলে ভালো হতো। কে মরল কে বাঁচলো তাতে ওর কি লাভ? ওর বাড়ি যাওয়ার তাড়া আছে।
আপনি কি আমাকে খুঁজছেন?
পিঠে টোকা দিয়ে কে যেন ডাকলো ওকে, চেনা গলার আওয়াজ। ঘুরে তাকালো, চমকে গেল। ব্যর্থ বোস দাঁড়িয়ে আছে ওর পেছনে, মুখে মিচকে মিচকে হাসি।
তুমি এখানে?
অবাক হয়ে জিজ্ঞেস করে মন্দিরা।
ও মা, আমার বিয়ে আর আমি থাকবো না, কি হয় নাকি?
হাত উল্টে ব্যঙ্গ করে পার্থ বোস।
তোমার বিয়ে কার সঙ্গে?
কেন, আমার 10 বছরের প্রেমিকার সঙ্গে? পাত্র না হয় ছেড়ে দেওয়ার পাত্র এই শর্মা নয়। ফোন কত বাঘা বাঘা শ্বশুর নাকের তল দিয়ে গেল এলো।
কি যে হচ্ছে কিছুই বুঝতে পারে না মন্দিরা।
তোমার ঈশানির সঙ্গে বিয়ে তো তুমি এতক্ষণ নাটক করলে কেন?
খিক খিক করে হেসে ওঠে ছেলেটা, তারপর একটা কেক হাতে তুলে নেয়।
আসুন আমার সঙ্গে, মেলা দেরি হয়েছে, ওদিকে আবার লোকজন বসে আছে আপনার জন্য।
মন্দিরা কিছু প্রশ্ন করে না, তার মুখে কোনো কথা ফোটে না। ব্যর্থ বসের বিয়ে ঈশানীর সঙ্গে, যে ঈশানী বাপের কাছে এমন মারধর খেল এতক্ষণ, তার বিয়ে, কি আশ্চর্য! ওরা দুজনে বিয়ে বাড়িটা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে এবং উঠেই দ্বিতীয়বার চমকে যায়। সিঁড়ির ঠিক মুখেই দাঁড়িয়ে আছে সেই কুমিরের মতো দেখতে লোকটা, তার গাল ভরা হাসি, একটা হাত রাখা আছে পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার কাঁধে। ঈশানী, তারও মুখে হাসি। অবাক হয়ে পার্থ বোসের মুখের দিকে তাকায় মন্দিরা। সে একটা অদ্ভুত হাসি হেসে বলে,
প্রতি বছর বোনের জন্মদিনটা একাই সেলিব্রেট করেন, আজ এতগুলো লোকের সঙ্গে করলেন না হয়, এই আর কি, আর কিছু না।
ঈশানী এগিয়ে এসে ওর হাতটা ধরে,
এই চলো তো, সবাই চলো, কেক কাটা হবে, দেরি করে আর লাভ নেই।
অন্তত জনা পঞ্চাশেক লোক দাঁড়িয়ে আছে হল ঘরে, তারা সবাই হাসি মুখে তাকিয়ে আছে মন্দিরার মুখের দিকে, যেন সবাই ওকে চেনে, সবাই জানে ওর কথা, কিন্তু ও এদের কাউকে চেনে না। কি হচ্ছে এসব, কি করতে চাইছে এরা? হল ঘরের একটা প্রান্তে চোখ পড়তেই ও চমকে যায়। সেখানে একটা টেবিলের উপরে দেওয়ালে ঠেস দিয়ে রাখা একটা বাচ্চা মেয়ের ছবি, তার সামনে বেশ কটা রঙিন মোমবাতি, হাসছে মেয়েটা। এই মেয়েটাকে চেনে মন্দিরা, ভীষণ ভালো করে চেনে। সশরীরে এখানে থাকতে পারেনি মেয়েটা, থাকা সম্ভব নয়। আজ থেকে 3 বছর আগে ও মারা গেছে। 3 বছর ধরে নিজের ঘরে ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে বোনের জন্মদিন পালন করে আসছে মন্দিরে।
বিয়ে তো সবাই করে, আমরা ভাবলাম আলাদা কিছু করি, তোমার বোনের জন্মদিনটা তো একাই পালন করতে, আজ আমরাও না হয় তোমার সঙ্গে থাকলাম, ক্ষতি কি বলো?
কিন্তু আমার বোনের কথা তোমরা জানলে কেমন করে?
ওর হাত থেকে কেকের প্যাকেটটা নিয়ে সেটা খুলে টেবিলের উপরে রাখে ঈশানী। সঙ্গে সঙ্গে আবার চমকে যায় মন্দিরা। কেকের উপরে ঈশানীর নাম লেখা নেই, লেখা আছে অন্য একটা নাম, নূপুর। বিড়বিড় করে মন্দিরা,
কিন্তু এ কি, এটা কি করে সম্ভব? নামটা বদলে গেল কি করে? আমি তো ওই কেকটাই হাতে করে নিয়ে এলাম, ওতে তো ঈশানীর নাম।
হাতে করে বয়ে এনেছিস, হাতে করে লিখেছিস কি?
চেনা গলা ভেসে আসে পেছন থেকে। ফিরে তাকায় মন্দিরা, সুরঞ্জনা, সেও কখন যেন এসে দাঁড়িয়েছে ওর পেছনে।
ওদেরকে আমি দিয়েছিলাম আইডিয়াটা, প্রতি বছর তুই একা একা কেক নিয়ে বাড়ি চলে যাস, আমার মন খারাপ করে ভীষণ, তাই ভাবলাম এবার।
মন্দিরা কি বলবে বুঝে পায় না, কুমিরের মতো লোকটা একটা হাত রাখে ওর পিঠে। প্লাস্টিকের ছুরিটা হাতে ধরিয়ে দিয়ে পার্থ আর ঈশানী ওর হাত চেপে ধরে।
তোমাদের যে কি বলবো আমি জানি না,
কথাটা বলতে গিয়েও গলা বুঝে যায় ওর। ছবিতে বোনের হাসি মুখটা ঝাপসা হয়ে যায়, ওই মুখটার দিকে তাকালে এখনো দুঃখ হয় না মন্দিরা। এখনো বাড়ি ফিরলে রোজ দেখতে পায় বোনকে, রোজ ঘুমাতে যাওয়ার আগে হাত রাখে ওর কপালে, রক্তশূন্য হাত দিয়ে সমস্ত শক্তিতে শক্ত করে দিদিকে জড়িয়ে ধরতে চায় মেয়েটি। মন্দিরা আজও বিশ্বাস করে না ও নেই। পার্থ বোস ঠেলা দেয় ওকে,
দোকানের নামটা মনে আছে তো, আমার ভালোবাসা। আর ভালোবাসা জিনিসটা মোটেই চেপে রাখার জিনিস নয়, ছড়িয়ে দিতে হয়, কি বলো?
হাততালির শব্দে মুখরিত হয়ে ওঠে ঘরটা, কোথা থেকে যেন হাসির শব্দ ভেসে আসে। কেকের প্যাকেটটা এখনো পড়ে আছে টেবিলের উপর, তাতে বেগুনির উপর সাদা দিয়ে
দুটো শব্দ জল জল করছে। দেখলেন তো, দিনের শেষে মানুষকে আমরা সব থেকে বড় যে উপহারটা দিতে পারি তা হলো তার মুখের হাসি। এত বড় সড়ো পজিটিভ মেসেজ দেওয়ার পরেও আপনারা বলবেন আমার গল্পে নাকি নেগেটিভিটি আর ভায়োলেন্সের ছড়াছড়ি,
খুব কষ্ট যে বলা শোনাগো আমার।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল পূজা, তমাল, দিগন্তিকা এবং সায়নী। শব্দগ্রহণে রক্তিম, আবহ ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প মিও আমোরে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। Da 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 da